ভয়েস অফ আমেরিকা ওয়াশিংটন, শুরু হলো বাংলা অনুষ্ঠান।
শুভ সন্ধ্যা। এখন বাংলাদেশে ভারতে বৃহস্পতিবার রাত, আর এখানে ওয়াশিংটনে বৃহস্পতিবার দুপুর। আমি সাবরিনা চৌধুরী সবাইকে আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে আজকের অনুষ্ঠান শুরু করছি। আজ আমাদের অনুষ্ঠানে রয়েছে ঢাকা থেকে আমির খসরুর রিপোর্ট।
অপহরণ, গুম, খুনের প্রতিবাদে বিএনপির ডাকা নাগরিক সমাবেশ করতে দেয়নি পুলিশ।
রয়েছে কলকাতা থেকে গৌতম গুপ্তের প্রতিবেদন।
নেপাল, ভুটান ও বাংলাদেশের পর ভারত এবার বিদ্যুৎ রপ্তানি করতে চলেছে পাকিস্তানকেও।
আরও থাকছে ইন্টারন্যাশনাল লেবার রাইটস ফোরামের প্রতিনিধি সারা চার্চের মন্তব্য।
If this accord is put into place, I think that the garment industry can support both the profits of the companies and also the well-being of the Bangladeshi workers.
তবে প্রথমেই শুনুন বিশ্ব সংবাদ।
বিশ্ব সংবাদ পড়ছি সুগুপ্ত নসরিন কুইন। ইউক্রেনের পূর্বাঞ্চলে রুশপন্থী বিচ্ছিন্নতাবাদীরা ইউক্রেনের সরকারি বাহিনীর সঙ্গে সংঘর্ষে লিপ্ত হয় এবং তাতে অন্তত 13 জন সৈনিক নিহত হয় ও আহত হয় 19 জনের বেশি। ইউক্রেনের প্রতিরক্ষা মন্ত্রণালয় বলেছে বন্দুক, গ্রেনেড, নিক্ষেপ করার যন্ত্র এবং মর্টার সহ বিচ্ছিন্নতাবাদীরা ডনেটস্ক অঞ্চলে একটি সামরিক নিরাপত্তা চৌকিতে হামলা চালায়। আক্রমণে 8 জন সৈনিক নিহত হন এবং আহত হন 17 জন। প্রতিবেশী অঞ্চল লুহানস্কে 1 জন সৈনিক নিহত হয়। ইউক্রেনের অস্থায়ী প্রধানমন্ত্রী আর্সেনি ইয়াতসেনিয়ক সাম্প্রতিকতম সহিংসতা বিষয়ে আলোচনার লক্ষ্যে অধিবেশন ডাকার জন্য বৃহস্পতিবার জাতিসংঘের নিরাপত্তা পরিষদের প্রতি আহ্বান জানান। তিনি রাশিয়ার বিরুদ্ধে অভিযোগ করেন যে সে দেশ সংঘাত আরও তীব্র করার এবং ইউক্রেনের প্রেসিডেন্ট নির্বাচনের বিঘ্নিত করার চেষ্টা চালাচ্ছে। রবিবার প্রেসিডেন্ট নির্বাচন হওয়ার কথা। রাশিয়া কিয়েভের বিরুদ্ধে অভিযোগ করেছে যে তারা ইউক্রেনের পূর্বাঞ্চলে সামরিক তৎপরতা বৃদ্ধি করেছে এবং সংকট অবসানের লক্ষ্যে কার্যব্যবস্থা বাস্তবায়ন করতে ব্যর্থ হয়েছে। চীনা রাষ্ট্রীয় বার্তা মাধ্যমে বলা হয়েছে জাতিগোষ্ঠীগতভাবে বিভাজিত শিনজিয়াং অঞ্চলের রাজধানীতে এক ব্যস্ত বাজারে এক বোমা হামলায় 31 জন নিহত হয়। সরকারি সিনহুয়া সংবাদ সংস্থা বলেছে রেনমেন্ট পার্কের কাছে উরুমকি শহর কেন্দ্রে 2টি বড় গাড়ি নিয়ে লোকজনের ওপর হামলা চালানো হয়, 90 জনের বেশি আহত হয়। প্রত্যক্ষদর্শীরা বলেছেন গাড়িগুলো থেকে বিস্ফোরক ছোড়া হয়, একটি গাড়ি বিস্ফোরিত হয়। চীনা প্রেসিডেন্ট শি জিনপিং ওই ঘটনার পর সন্ত্রাসীদের প্রচণ্ড শাস্তি দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছেন। তাৎক্ষণিক কেউ এই ঘটনার দায় স্বীকার করেনি। বাংলাদেশে পুলিশ দেশে অপহরণ, গুম, খুনের প্রতিবাদে বিএনপির ডাকা নাগরিক সমাবেশ করতে দেয়নি। বিএনপির পক্ষ থেকে বৃহস্পতিবার বিকেলে এই সমাবেশ করার বিষয় পুলিশকে আগেই জানানো হয়েছিল এবং তারা অনুমতিও দিয়েছিল। এ সম্পর্কে ঢাকা থেকে সংবাদদাতা আমির খসরুর রিপোর্ট।
অপহরণ, গুম, খুনের প্রতিবাদে বিএনপির ডাকা নাগরিক সমাবেশ নির্ধারিত স্থানে অনুষ্ঠান করতে দেয়নি পুলিশ। বিএনপির পক্ষ থেকে জানানো হয়েছে ঢাকার ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউটে বৃহস্পতিবার বিকেলে নাগরিক সমাবেশ করার বিষয়ে পুলিশকে আগেই জানানো হয়েছিল এবং তারা অনুমতি দিয়েছিল, কিন্তু সকাল থেকেই বিপুল সংখ্যক পুলিশ সেখানে অবস্থান নেয় এবং অনুষ্ঠানের স্থলে তালা লাগিয়ে দেয়। ওই স্থানে যেতে চাইলে কয়েকজনকে আটক করা হয়। দলীয় চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার ওই সমাবেশে অংশ নেওয়ার কথা ছিল। পরে সন্ধ্যায় গুলশানের দলীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে বেগম খালেদা জিয়া পূর্ব নির্ধারিত কর্মসূচি পালন করতে না পারায় নিন্দা জানান। তিনি বলেন র‍্যাবকে তারাই গঠন করেছিলেন জঙ্গিবাদ দমন এবং সন্ত্রাসীদের নির্মূলের জন্য, কিন্তু বর্তমান সরকার র‍্যাবকে রাজনৈতিক প্রতিপক্ষ দমনের কাজে ব্যবহার করেছে। তিনি র‍্যাবের বিলুপ্তির দাবি পুনরায় উল্লেখ করেন।
আমরা র‍্যাব গঠন করলেও এই গুরুতর পরিস্থিতিতে আমাদেরকেও বেদনার সঙ্গে র‍্যাব বিলুপ্তি করার আহ্বান জানাতে চেয়েছে। র‍্যাব সমাজে ও শান্তিপ্রিয় নাগরিকের জন্য আতঙ্কের এক বিপজ্জনক প্রতিষ্ঠানে পরিণত হয়েছে।
বেগম খালেদা জিয়া বলেন র‍্যাবকে কলঙ্কিত করানোর মাধ্যমে দেশপ্রেমিক সেনাবাহিনীর মর্যাদাও ক্ষুণ্ণ করা হয়েছে। দেশে আজ নৈরাজ্যকর পরিস্থিতি চলছে এবং দেশ এক আতঙ্কের জনপদে পরিণত হয়েছে বলে বেগম খালেদা জিয়া উল্লেখ করেন। আমির খসরু, ভয়েস অব আমেরিকা, ঢাকা।
বাংলাদেশে যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত ড্যান মোজেনা বৃহস্পতিবার র‍্যাবের সদর দপ্তরে এক অনুষ্ঠানে বলেছেন সাম্প্রতিক ঘটনাবলী র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন র‍্যাবের ওপর এক কালো ছায়া ফেলেছে। ঢাকা থেকে রিপোর্ট পাঠিয়েছেন সংবাদদাতা জহরুল আলম।
বৃহস্পতিবার ঢাকায় র্যাবের সদর দপ্তরে অপরাধী শনাক্তকরণ এবং প্রশিক্ষণ কোর্সের সনদ বিতরণ অনুষ্ঠানে বক্তব্য রাখার সময় রাষ্ট্রদূত মজিনা র্যাবের বিরুদ্ধে ওঠা অভিযোগগুলোর সুষ্ঠু এবং গ্রহণযোগ্য তদন্তের আহ্বান জানিয়েছেন। তিনি সকল ধরনের মানবাধিকার লঙ্ঘন ও নিপীড়নের অভিযোগের সময়োচিত বিশ্বাসযোগ্য ও পুঙ্খানুপুঙ্খ তদন্ত করারও আহ্বান জানান। রাষ্ট্রদূত মজিনা বলেন, বিষয়টি এখন আগের চাইতে গুরুত্বপূর্ণ এবং র্যাবের আভ্যন্তরীণ তদন্ত সেল সংস্থাটির সদস্যদের কাজের তদন্ত শুরু করতে ভূমিকা রাখবে। কিছু খারাপ সদস্যের কারণে সমগ্র বাহিনীর এবং যারা সম্মানের সাথে কাজ করেন তাদের ভাবমূর্তি নষ্ট হয় বলে তিনি মন্তব্য করে বলেন, এ বিষয়ে সকলকে সতর্ক থাকতে হবে। জহুরুল আলম, ভয়েস অফ আমেরিকা, ঢাকা।
এই অনুষ্ঠান শুনছেন ভয়েস অফ আমেরিকা ওয়াশিংটন থেকে।
ভারতের মেঘালয়ের হাইকোর্ট রায় দিয়েছে যে 1971 সালের আগে বাংলাদেশ থেকে যে শরণার্থীরা ভারতে চলে যান তারা ভারতের নাগরিক হিসেবে গণ্য হবে। এই ঐতিহাসিক রায় সম্পর্কে কলকাতা থেকে বিস্তারিত জানিয়েছেন পরমাশিস ঘোষ রায়।
ঐতিহাসিক রায় দিল মেঘালয় হাইকোর্ট। জানালো, 1971 সালের 24 মার্চের আগে বাংলাদেশ থেকে যেসব শরণার্থী মেঘালয় এসে বসবাস শুরু করেছেন তারা ভারতীয়। অবিলম্বে ভোটার তালিকায় তাদের নাম তোলানোর নির্দেশ দিয়েছে মেঘালয় হাইকোর্ট। রাজ্য প্রশাসনের আপত্তিকে উপেক্ষা করে ভোটার তালিকায় নাম তুলতে চেয়ে 40-এরও বেশি শরণার্থী আদালতে পিটিশন দায়ের করেছিলেন। এই শরণার্থীরা অসম মেঘালয় সীমান্তে অবস্থিত মেঘালয়ের রিভোই জেলার বাসিন্দা। এদের পূর্বপুরুষরা বাংলাদেশ থেকে মেঘালয় এসেছিলেন। অভিযোগ, ভোটার তালিকায় নাম তুলতে চেয়ে এদের আবেদন নাকচ করা ছাড়াও এই শরণার্থীদের নাগরিক অধিকার সম্বলিত শংসাপত্র বাজেয়াপ্ত করেছিলেন জেলার উপকমিশনার। এরপরই আদালতের দ্বারস্থ হন তারা, যার পরিপ্রেক্ষিতে গত কয়েকদিন আগে মেঘালয় হাইকোর্টের বিচারপতি এস আর সেন উপকমিশনার পূজা পান্ডেকে সকলের শংসাপত্র ফিরিয়ে দিতে নির্দেশ দিয়েছেন। পরবর্তী নির্বাচনের আগে ভোটার তালিকায় তাদের নাম অন্তর্ভুক্ত করতে বলেছেন তিনি। পরমাশিস ঘোষ রায়, ভয়েস অফ আমেরিকা, কলকাতা।
নেপাল, ভুটান ও বাংলাদেশের পর ভারত এবার বিদ্যুৎ রপ্তানি করতে চলেছে পাকিস্তানকে। এ সম্পর্কে বিস্তারিত জানিয়েছেন কলকাতা থেকে গৌতম গুপ্ত।
কূটনৈতিক সম্পর্ক যেমনই থাকুক না কেন, তিন প্রতিবেশী দেশকে বিদ্যুৎ রপ্তানির পর ভারত এবার বিদ্যুৎ রপ্তানি করতে চলেছে পাকিস্তানকেও। ভুটান ও নেপালকে দীর্ঘদিন ধরেই বিদ্যুৎ পাঠিয়ে এসেছে ভারত। বাংলাদেশকে বিদ্যুৎ রপ্তানি শুরু হয়েছে 2013 সালের সেপ্টেম্বর থেকে। প্রথম মাসের 91 মিলিয়ন ইউনিট বিদ্যুৎ রপ্তানি ধাপে ধাপে বেড়ে গত মার্চ মাসে সর্বোচ্চ 323 মিলিয়ন ইউনিটে পৌঁছে গিয়েছে। বিদ্যুৎ ঘাটতিতে জেরবার পাকিস্তানকেও এখন বিদ্যুৎ সরবরাহের প্রস্তুতি শুরু হয়ে গিয়েছে। প্রাথমিক চিন্তা হলো সীমান্তের কাছেই থাকা পাকিস্তানের লাহোর অঞ্চলকে সরাসরি ভারতীয় বিদ্যুৎ গ্রিডের সঙ্গে জুড়ে দিয়ে 250-300 মেগাওয়াট বিদ্যুৎ রপ্তানি করা হবে। মনমোহন সিং সরকারের আমলে এইসব প্রস্তুতি শুরু হয়। এবার নতুন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সময়ও পাকিস্তানকে বিদ্যুৎ রপ্তানির বিষয়টি গুরুত্ব পাবে বলেই ভারতের বিদ্যুৎ মহলের আশা। গৌতম গুপ্ত, ভয়েস অফ আমেরিকা, কলকাতা।
জাতিসংঘ বৃহস্পতিবার নাইজেরিয়া ভিত্তিক ইসলামপন্থী গ্রুপ বোকো হারামের বিরুদ্ধে নিষেধাজ্ঞা আরোপ করতে পারে। বোকো হারাম 2009 সালে বিদ্রোহ শুরু করার পর থেকে হাজার হাজার মৃত্যুর জন্য তাদের দায়ী করা হয়েছে। নাইজেরিয়া নিরাপত্তা পরিষদের কমিটিকে বোকো হারামের নাম তালিকাভুক্ত করতে বলেছে, যে তালিকায় আল কায়দার সংশ্লিষ্ট সংগঠনগুলোর নাম আছে এবং যাদের সহায় সম্পত্তি জব্দ করা যায়, যাদের ওপর সফর নিষেধাজ্ঞা আছে এবং অস্ত্র কেনার উপর নিষেধাজ্ঞা আছে। ক্ষমতাসীন পিপলস ডেমোক্রেটিক পার্টি পিডিপির এক মুখপাত্র আবদুল্লাহি জালো ভয়েস অফ আমেরিকাকে বলেছেন, নাইজেরিয়ার সরকার এ বিষয়ে আস্থাবান যে তারা জাতিসংঘের সমর্থন পাবে। তিনি বলেন, আমরা নিশ্চিত যে বিশ্ব নাইজেরিয়ার সরকারের অবস্থানকে সমর্থন দেবে। নাইজেরিয়ার পিডিপি সরকার বিশ্বকে দেখাবে যে তারা সমাজের মারাত্মক একটা অংশ, যারা সমাজে অনুপ্রবেশ করেছে এবং অকারণে লোকজনকে হত্যা করছে তাদের নির্মূল করতে চেষ্টা করছে। 15 সদস্যের কমিটির যদি কোনো আপত্তি না থাকে তাহলে বৃহস্পতিবার বোকো হারাম নিষেধাজ্ঞার সেই তালিকায় যোগ দেবে যেটিতে অন্যান্য 62টি গ্রুপ এবং 213 ব্যক্তি রয়েছে। থাইল্যান্ডের সামরিক অভ্যুত্থানের নেতারা দেশের সংবিধান স্থগিত করে দিয়েছেন এবং দেশের অস্থায়ী প্রধানমন্ত্রী এবং মন্ত্রিপরিষদকে সেনাবাহিনীর কাছে রিপোর্ট করার নির্দেশ দিয়েছেন। বিশ্ব সংবাদ আপাতত শেষ হলো।
আমাদের অনুষ্ঠান প্রচারিত হচ্ছে শর্ট ওয়েভ 25, 31 ও 41 মিটার ব্যান্ডে এবং মিডিয়াম ওয়েভ 190 মিটারে, যথাক্রমে 1575, 7405 এবং 11850 কিলোহার্টসে। সম্প্রতি সান ফ্রান্সিসকোতে গ্যাপের সদর দপ্তরের সামনে ইন্টারন্যাশনাল লেবার রাইটস ফোরাম সহ বেশ কিছু সংগঠন গ্যাপের নানা ব্যর্থতা তুলে ধরে সমাবেশের আয়োজন করে। সেখানে গ্যাপের বার্ষিক বৈঠক চলছিল। এতে বাংলাদেশ সহ গ্যাপের পোশাক সরবরাহকারী দেশসমূহের শ্রমিক অধিকার ও কারখানা নিরাপত্তা চুক্তিতে প্রতিষ্ঠানটি স্বাক্ষর না করায় নিন্দা প্রকাশ করা হয়। সমাবেশে অংশ নেওয়া ইন্টারন্যাশনাল লেবার রাইটস ফোরামের প্রতিনিধি সারা চার্চের সঙ্গে এই বিষয়ে টেলিফোনে বিস্তারিত আলোচনা করেন সেলিম হোসেন। শুনুন তার রিপোর্ট।
গ্যাপের জন্য পোশাক প্রস্তুতকারী বাংলাদেশের একটি পোশাক কারখানায় অগ্নিকাণ্ডে নিহত, আহত ও ক্ষতিগ্রস্ত শ্রমিকদের ব্যাপারে ক্ষতিপূরণ না দেয়া, সেখানকার অগ্নি ও ভবন নিরাপত্তা চুক্তি না করা এবং কম্বোডিয়ায় শ্রমিক অধিকারের প্রতি সম্মান না দেখানোর কারণে যুক্তরাষ্ট্রের ব্যবসা প্রতিষ্ঠান গ্যাপকে ধিক্কারসূচক অ্যাওয়ার্ড অফ শেম প্রদান করেছে বেশ কয়েকটি শ্রমিক অধিকার সংগঠন। বিশেমের সমাবেশে ইন্টারন্যাশনাল লেবার রাইটস ফোরাম, জবস উইথ জাস্টিস সান ফ্রান্সিসকো, সামোবাস, ইউনাইটেড স্টুডেন্টস অ্যাগেনস্ট সোয়েটশপস এবং স্থানীয় কিছু কর্মী অংশ নিয়ে গ্যাপের ব্যর্থতায় তাদেরকে পাবলিক আই অ্যাওয়ার্ড প্রদান করা হয়। সমাবেশে ইন্টারন্যাশনাল লেবার রাইটস ফোরামের পক্ষে অংশগ্রহণকারী প্রতিনিধি সারা চার্চ টেলিফোনে জানান,
There were some organizations that got together to call on companies
তিনি বলছিলেন, কিছু সংগঠন এখানে একত্রিত হয়েছে গ্যাপের ন্যায় ব্যবসা প্রতিষ্ঠানসমূহকে আহ্বান জানাতে, চাপ দিতে যে পোশাক কারখানায় অগ্নিকাণ্ডের মতো ভয়াবহ ঘটনার প্রেক্ষিতে তারা যেন উপযুক্ত ব্যবস্থা গ্রহণ করে। 2013 সালের 8ই অক্টোবর গ্যাপের জন্য পোশাক প্রস্তুতকারী বাংলাদেশের প্রতিষ্ঠান আসওয়াদ কম্পোজিট মিলে এক ভয়াবহ অগ্নিকাণ্ডে 7 জন শ্রমিক নিহত এবং 50 জন আহত হন, কিন্তু গ্যাপের পক্ষ থেকে এক পয়সাও ক্ষতিপূরণ দেওয়া হয়নি। পরে পোশাক কারখানার অগ্নি ও ভবন নিরাপত্তা চুক্তিতেও স্বাক্ষর করেনি তারা। সমাবেশ থেকে গ্যাপের প্রতি আহ্বান জানানো হয় অবিলম্বে তারা যেন তা করেন। পোশাক শ্রমিকদের স্বার্থ রক্ষায় যুক্তরাষ্ট্রের ক্রেতারা কি করছেন এমন প্রশ্নে সারা চার্চ বলেন,
We are heartened to see that there are some companies that have signed on to the Bangladesh Safety Accord and companies such as H&M have signed on to
তিনি বলেন, কিছু কোম্পানি বাংলাদেশ সেফটি অ্যাকর্ডে স্বাক্ষর করেছে, যেমন H&M স্বাক্ষর করেছে 5 বছরের ইন্ডিপেন্ডেন্ট সেফটি ইন্সপেকশনে। ওয়ালমার্ট, চিলড্রেন প্যালেস সহ অন্যান্যরাও এসব প্রক্রিয়ায় সহায়তা করবে। এর আগে 23 জানুয়ারি সুইজারল্যান্ডের ডেভোসে নানা ব্যর্থতার কারণে গ্যাপের জন্য ধিক্কারসূচক এই পাবলিক আই জুরি অ্যাওয়ার্ড ঘোষণা করা হয়। বাংলাদেশের পোশাক শিল্পের ভবিষ্যৎ কি এমন প্রশ্নে সারা চার্চ বলেন, যদি নিরাপত্তা চুক্তি ঠিকমতো মানা হয় তবে ভবিষ্যৎ খুবই উজ্জ্বল।
Well, I'm glad to see that the Bangladesh Safety Accord was developed with the understanding of what workers have said would help them to know that they're safe in a factory.
তিনি বলেন, আমি খুশি যে বাংলাদেশ সেফটি অ্যাকর্ড শ্রমিকদের নিরাপত্তার জন্য আসলে কি কি করা দরকার সেসব তাদের কাছে জেনে শুনে করা হয়েছে, আর যদি তা ঠিকমতো সকল কারখানায় মানা হয় তবে বাংলাদেশের পোশাক শিল্প মালিকদের জন্য যেমন লাভজনক হবে তেমনি শ্রমিক তথা পুরো বাংলাদেশের উন্নয়নের জন্য বিশাল অবদান রাখবে পোশাক শিল্প। সমাবেশে বক্তারা কম্বোডিয়ায় সংগ্রামরত শ্রমিকদের দাবি পূরণে সহায়তার আহ্বান জানান। তারা গ্যাপকে বলেন, তারা যেন কম্বোডিয়ায় তাদের পোশাক সরবরাহকারী কারখানার শ্রমিকদের নিম্নতম মজুরি মাসে অন্তত $160 প্রদান করেন। এছাড়া কম্বোডিয়া সরকারের প্রতি জানুয়ারি থেকে বিনা বিচারে আটকে রাখা 21 কর্মীকে মুক্তি দেওয়ার আহ্বান জানান।
শ্রোতা বন্ধুরা, প্রতি বুধবার আমাদের বাংলা অনুষ্ঠানে প্রচারিত হয় কল ইন শো হ্যালো ওয়াশিংটন। হ্যালো ওয়াশিংটনে প্রশ্ন করুন, আগে থেকে ইমেলে প্রশ্ন পাঠাতে পারেন, ইমেল ঠিকানা bangla@voanews.com। অনুষ্ঠান চলাকালে সরাসরি স্টুডিওতে ফোন করতে পারেন, টেলিফোন নম্বর 2026193062। প্রতি বুধবার হ্যালো ওয়াশিংটনে প্রশ্ন করুন, এতে অংশ নিন।
এবারে রয়েছে বিজ্ঞান জগতের খবরাখবর। যাদের দৈহিক বিকাশ ঠিকমতো হয়নি, অর্থাৎ দৈহিকভাবে কিছুটা প্রতিবন্ধী, তারা কথা বলে নয় বরং ছবি এঁকে তাদের মনের ভাব প্রকাশ করেন। এদের জন্য ওয়াশিংটন ডিসিতে একটি চিত্রশালা হয়েছে। এদের কর্মসূচির লক্ষ্য হচ্ছে নানা সৃজনশীল কাজের মধ্য দিয়ে প্রতিবন্ধী শিশুরা যাতে একে অপরকে সাহায্য করতে পারে। এ সম্পর্কে জুলি ট্যাবোর প্রতিবেদন থেকে বিস্তারিত জানাচ্ছেন তাহিরা কিবরিয়া।
ভেনেসা মনরো বললেন, আমি পাখির বাসা আঁকছি, পাখিরা আমার ছবি খুব ভালোবাসবে। ভেনেসা মনরোর শিল্পকর্মে তার চারিপাশের জিনিসগুলোই মূর্ত হয়েছে। বংশলতিকা সূত্রে অসুস্থতার কারণে বৌদ্ধিক দিক থেকে মনরো সামান্য প্রতিবন্ধী, কিন্তু তার শিল্পকর্মে সৃজনশীল সূক্ষ্ম জিনিসগুলো ধরা পড়ে। দেশ বিদেশে তার ছবির চাহিদা রয়েছে। আন্তর্জাতিক গ্রাহকদের জন্য জল রং ব্যবহার করে তিনি ছবি আঁকেন। মারা ক্লসন বংশগত এক অসুখে ভুগছেন, যার জন্য কিছু শিখতে তার অসুবিধা হয় বা কিছু জিনিস একেবারেই করতে পারেন না। তবে অন্য শিল্পীদের সঙ্গে যখন স্টুডিওতে থাকেন, তখন শারীরিক অসুস্থতার কথা একেবারেই ভুলে যান। মারা ক্লসন বললেন, এই গ্যালারিটি সুন্দর এবং শান্তির, আমরা সবাই মিলেমিশে কাজ করতে পারি। আর্ট অ্যানাবল গ্যালারি একটি অলাভজনক প্রতিষ্ঠান। দৈহিক এবং বৌদ্ধিক দিক থেকে অসুস্থ এমন 30 জন স্থানীয় শিল্পী সেখানে কাজ করেন। 21 বছর থেকে 78 বছর বয়সের নানা জাতি, গোষ্ঠী এবং বর্ণের শিল্পীরা এখানে কাজ করেন। আর্ট অ্যানাবলের নির্বাহী পরিচালক ম্যারি লেনেগার বলেন,
The purpose of our program is to represent and support our artists and then also to show the different ways
আমাদের এই কার্যক্রমের লক্ষ্য হচ্ছে শিল্পীদের প্রতিনিধিত্ব করা এবং তাদের সাহায্য করা। এরা যে ছবি আঁকার মাধ্যমে যোগাযোগ স্থাপন করতে সক্ষম হচ্ছেন, সেটাই আমরা তুলে ধরছি। এই চিত্রশালা থেকে ছবি আঁকার যাবতীয় জিনিসপত্র, নিজস্ব ওয়েবসাইট তৈরি করা, পেশাদারী শিল্পী হিসেবে প্রতিষ্ঠিত হওয়া এবং এদের চিত্রকর্ম বিক্রির জন্য ক্রেতা সৃষ্টি করা সহ এই সব ধরনের সাহায্য সহযোগিতা দেওয়া হয়। বছরে শিল্পীদের অন্তত 10টি প্রদর্শনী হয়। শিল্পীদের চিত্রকর্ম গ্যালারিতে বা বাইরে যেখানেই বিক্রি হোক না কেন, ছবি বিক্রির 60% অর্থ তারা পান। বিশ্বের নানা জায়গা থেকে শিল্পীরা কাজের ফরমাশও পান। ম্যারি লেনেগার বলেন, জাপান, জার্মানি এবং অস্ট্রেলিয়াতেও আমাদের ক্রেতা আছে। গত বছর আমরা $84,000 শিল্পকর্ম বিক্রি করেছি, আর এক একটি ছবির গড় মূল্য প্রায় $100 করে। তিনি বলেন, শিল্পীদের প্রতিভার স্বীকৃতি দেওয়া খুবই জরুরি, আর শিল্পীদের এই প্রকল্পে উৎসাহ দিচ্ছেন, সাহায্য করছেন বেথ বেল্ডউইন। তিনি মনে করেন, বাজারে এদের শিল্পকর্মের চাহিদা সৃষ্টি করা সম্ভব।
শ্রোতা বন্ধুরা, ভয়েস অফ আমেরিকা ও যুক্তরাষ্ট্রের উন্নয়ন সহায়তা সংস্থা USAID যৌথ উদ্যোগে এবং ঢাকা রিপোর্টিং সেন্টারের সহযোগিতায় প্রণীত স্বাস্থ্য বিজ্ঞান বিষয়ক রিপোর্ট আমাদের অনুষ্ঠানে প্রচারিত হয় প্রতি রবিবার। শোনার আমন্ত্রণ রইল।
এবারে রয়েছে যুব সংবাদ। লস অ্যাঞ্জেলেসের হলিউড পৃথিবীর বিনোদন রাজধানী। ছবি বানানোয় আগ্রহ আছে এরকম সবাই এখানে আসেন পৃথিবীর নানা প্রান্ত থেকে। এখানকার কলেজ বিশ্ববিদ্যালয়ে ফিল্ম স্টাডিজ প্রোগ্রামগুলো আকৃষ্ট করছে অসংখ্য ছাত্রছাত্রী। এ নিয়ে মাইক ও সুলেভানের রিপোর্ট পড়ে শোনাচ্ছেন শতরূপা বড়ুয়া।
আইভেলিনের ছবি সাংস্কৃতিক বৈচিত্র্য, প্রেম ও চীনা রন্ধনশিল্পের ওপর ভিত্তি করে। চীনের সানডং প্রদেশ থেকে আসা আইভি লস অ্যাঞ্জেলেসের স্টেট ইউনিভার্সিটিতে স্নাতকোত্তর পর্যায়ে পড়াশোনা করছেন। তিনি মনে করেন, এই চলচ্চিত্র নির্মাণ তাকে কর্মজীবনে সাফল্য এনে দেবে।
I hope to do like film producing or marketing in the future.
লিন বলছিলেন, আমার আশা ভবিষ্যতে যুক্তরাষ্ট্র ও চীনে সিনেমা প্রযোজনা এবং বাজারজাত করা। সে এরই মধ্যে ছবি নির্মাণ শেষ করার জন্য ইন্টারনেট তহবিলের সাইট ইন্ডিগোগোর মাধ্যমে $5,000 সহায়তা পেয়েছে। এই সহায়তা দানকারীর মধ্যে আছে মেলিন্ডা প্যান এবং অন্যান্য আন্তর্জাতিক ছাত্রছাত্রীরা। প্যান এসেছেন বেইজিং থেকে। তিনি বলছেন, চীনে হলিউডি ছবি বেশ জনপ্রিয়। চীন এবং যুক্তরাষ্ট্র যৌথভাবেও বেশ কয়েকটি চলচ্চিত্র প্রযোজনা করেছে, যেমন আয়রন ম্যান 3।
I think sci-fi films
প্যান বলছিলেন, আমি মনে করি সবচেয়ে জনপ্রিয় হল সায়েন্স ফিকশন ছবি, কারণ এতে অনেক ধরনের প্রযুক্তির দক্ষতার প্রয়োজন হয় এবং চীনেও এর ভালো বাজার আছে। কিন্তু আমি পছন্দ করি মিষ্টি ছবি যা হৃদয়কে নাড়া দেয়। প্যানের সিনেমার কাহিনী আবর্তিত হয়েছে একজন চীনা ক্রেতার সঙ্গে যুক্তরাষ্ট্রের একজন তরুণ রিয়েল স্টেট এজেন্টের ভুল বোঝাবুঝিকে ঘিরে। সে আশা করছে চীন এবং আমেরিকা কোথাও না কোথাও সে প্রযোজক বা পরিচালক হিসেবে কাজ পাবে। ফিল্মের অধ্যাপক ব্রিজিট মার্নেন বলছেন, কলেজ এখন ডিজিটাল মিডিয়ার উপযোগী নতুন শিক্ষা কার্যক্রম চালু করেছে। এ কারণে ক্যাল স্টেট এলএ এবং লস অ্যাঞ্জেলেসের অন্যান্য বিশ্ববিদ্যালয়গুলোতেও পৃথিবীর নানা প্রান্তের ছাত্রছাত্রীরা আকৃষ্ট হচ্ছে। মার্নিন বলছিলেন, তারা চান পৃথিবীর বিনোদনের কেন্দ্র লস অ্যাঞ্জেলেসে টেলিভিশনের জন্য অনুষ্ঠান ও চলচ্চিত্র তৈরি করতে। আরেকজন ছাত্র নিধিন প্যাটেল এসেছেন ভারতের গুজরাট থেকে। তার জন্য ক্যাম্পাসের সাংস্কৃতিক বৈচিত্র্য একটি বড় আকর্ষণ। তিনি মনে করেন তিনি পাঠ্যসূচির বাইরে বন্ধুবান্ধব ও সহকর্মীদের কাছ থেকেও অনেক কিছু শিখছেন, তাদের সংস্কৃতি সম্পর্কে জানছেন। পরস্পরের সঙ্গে এই সৃজনশীল আদান প্রদান তার অভিজ্ঞতা ও শিক্ষাকে সম্পূর্ণ করছে এবং চলচ্চিত্রের আন্তর্জাতিক বাজারে ভবিষ্যতে তা তাকে প্রতিষ্ঠিত হতে সাহায্য করবে।
আমাদের কাছে চিঠি লেখার ঠিকানা বাংলাদেশে ভয়েস অব আমেরিকা, পোস্ট বক্স 323, ঢাকা 1000, আর ভারতে ভয়েস অব আমেরিকা পোস্ট বক্স 9199, কলকাতা 700016। আমাদের কাছে সরাসরি চিঠি লেখার ঠিকানা বাংলা সার্ভিস, ভয়েস অব আমেরিকা, ওয়াশিংটন ডিসি 20237, ইউএসএ। আমাদের ওয়েবসাইট ঠিকানা www.voanews.com/bangla। আমাদের ইমেলের ঠিকানা bangla@voanews.com।
এবার চিঠিপত্রের জবাব দিচ্ছেন রোকেয়া হায়দার।
শ্রোতাদের অনেক অনেক শুভেচ্ছা জানাচ্ছি। শ্রোতা বন্ধুরা, আপনারা অনেকেই কুইজের কথা লিখছেন আজকাল, অনেকে আবার বিশ্বকাপ ফুটবল নিয়ে এবার কুইজের অনুরোধ করেছেন, আর তাই আমরাও সিদ্ধান্ত নিয়েছি ব্রাজিল বিশ্বকাপ ফুটবল উপলক্ষে কুইজের আয়োজন করব। হ্যাঁ, সত্যি কথা, আগামী কয়েকদিন মন দিয়ে কিন্তু আমাদের অনুষ্ঠান শুনতে হবে। আমাদের ওয়েবসাইটের ঘোষণা দেখবেন, ফেসবুক পেজও দেখবেন, এবং তার মধ্যেই থাকবে কুইজে আমরা কি প্রশ্নের জবাব চাইছি, কবে কোন দিন, শেষ তারিখ এবং সময় মতো কখন পাঠাতে হবে। ঠিক আছে, আপনারা আমাদের অনুষ্ঠান শুনবেন, ওয়েবসাইট এবং ফেসবুক পেজ দেখবেন, কেমন? এবার চিঠিপত্রে মন দেওয়া যাক। চিঠি লিখেছেন এ কে এম মোস্তফা, চৌমনি বাজার, সূর্যমুখী, হাতিয়া, নোয়াখালী থেকে। আপনি লিখেছেন যে বেশ কিছুদিন আগে ভয়েস অফ আমেরিকার লেখা স্টিকার এবং পরিচয়পত্র গলায় ঝোলানোর ফিতা শ্রোতাদের কাছে ডাকযোগে পাঠানো হয়েছিল। হ্যাঁ, মনে আছে, পাঠানো হয়েছিল, আমাদের কাছে এখনও আছে, আমরা আগামীতে আবার পাঠাবার ব্যবস্থা করব। মাঝে তো অনেক দিন ধরে ক্যালেন্ডার পাঠানো হলো, তার সঙ্গে তো এগুলো পাঠানো যায়নি। যাই হোক, ধন্যবাদ, আপনি টেলিফোন নম্বর পাঠিয়েছেন, হ্যালো ওয়াশিংটন অনুষ্ঠানে প্রশ্ন করতে চান। হ্যালো ওয়াশিংটন, আগামী বুধবার আপনাকে ফোন করা হবে, ফোনের দিকেও নজর রাখবেন। কিন্তু বদরুজ্জামান চৌধুরী লিখেছেন করিমগঞ্জ অসম থেকে, আপনি লিখেছেন ইরানের শাহর বিরুদ্ধে আন্দোলনের সময় থেকে আপনি ভিওএ শুনছেন। বাহ, সে তো অনেক দিনের কথা, 1979 সালের জানুয়ারি মাসে ইরানের শাহ নির্বাসনে চলে গিয়েছিলেন এবং 1977 সাল থেকে শাহর বিরুদ্ধে ইরানে বিক্ষোভ শুরু হয়েছিল। তাহলে তো দীর্ঘদিন হয়ে গেল, আপনি এখনও শুনছেন এবং মন দিয়ে শুনছেন, আমাদের অনুষ্ঠান ভালো লাগছে জেনে আমরাও খুশি হলাম। হ্যাঁ, অনুষ্ঠান সংক্ষিপ্ত হয়ে গেছে, কি করব বলুন, দুঃখিত। চিঠি লিখেছেন অনাথ বন্ধু দেবনাথ কেশবপুর যশোর থেকে, আপনিও লিখেছেন যে 2014 সালের জানুয়ারি থেকে আমি চিঠি লিখতে শুরু করেছি, আমি অনেকদিন আগে আপনাদের অনুষ্ঠান শুনতাম, নতুন করে আবার এবছর থেকে আবার অনুষ্ঠান শোনা শুরু করলাম, চিঠি লেখা শুরু করলাম। ধন্যবাদ ভাই, আপনি এপ্রিল মাসে এই চিঠিটি লিখেছেন। আপনার বিজ্ঞানের ইবোলা ভাইরাস সম্পর্কে আপনি কয়েকটি অনুষ্ঠান শুনে আপনার ভালো লেগেছে, অনেক কিছু জানতে পেরেছেন, যুব সংবাদ এবং অন্যান্য অনুষ্ঠানও ভালো লাগছে জেনে আমাদেরও ভালো লাগলো। আগামীতে আরও লিখবেন কোনটা কেমন লাগছে।
শেখ আব্দুল কালাম লিখেছেন পশ্চিমপাড়া রায়না বর্ধমান থেকে, চিঠির জন্য ধন্যবাদ। প্রসেনজিৎ পাত্র লিখেছেন প্রায় ১০টি পোস্টকার্ড আমরা পেয়েছি, আপনি ইন্দুপুর বাঁকুড়া পশ্চিমবঙ্গ থেকে লিখছেন। আপনি প্রতিটিতে লিখছেন যে আমাদের অনুষ্ঠান ভালো লাগছে, মন দিয়ে শুনছেন, হিন্দির সম্প্রচার বন্ধ করে দেওয়া হয়েছে, শর্ট ওয়েভ থেকে অনুষ্ঠান সম্প্রচার বন্ধ করে দিলেন কি না, আমাদের শর্ট ওয়েভেও প্রচারিত হচ্ছে, মিডিয়াম ওয়েভেও হচ্ছে, আপনি একটু চেষ্টা করে দেখবেন, অবশ্যই শুনতে পাবেন। দেবাশিস গোপ কুসুমন্ডি দক্ষিণ দিনাজপুর থেকে লিখেছেন, শুভেচ্ছা জানিয়েছেন সবাইকে, ভয়েস অফ আমেরিকার সবাইকে শুভেচ্ছা জানিয়ে দিচ্ছি, তাদের পক্ষ থেকেও আমি আপনাদের সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি। জ্যোতি কুইলা লিখেছেন পশ্চিম মেদিনীপুরের দাসপুর থেকে, আপনি লিখছেন যে আপনি একজন গৃহবধূ এবং সংসারের একঘেয়েমি কাটাতে আমাদের অনুষ্ঠান শুনছেন, ধন্যবাদ ভাই, শুনে খুব ভালো লাগলো, অনুষ্ঠান শুনবেন, কোন অনুষ্ঠান কেমন লাগছে জানাবেন। আজ এ পর্যন্তই,
এখন শুনুন সংক্ষিপ্ত সংবাদ, পড়ছেন শেগুফতা নাসরিন কুইন।
ইউক্রেনের অস্থায়ী প্রেসিডেন্ট বলেছেন ইউক্রেনের পূর্বাঞ্চলে রুশপন্থী বিচ্ছিন্নতাবাদীরা ইউক্রেনের সরকারি বাহিনীর সঙ্গে সংঘর্ষে লিপ্ত হয় এবং তাতে অন্তত ১৩ জন সৈনিক নিহত হয়। এর আগে ইউক্রেনের প্রতিরক্ষা মন্ত্রণালয় বলেছে বন্দুক, গ্রেনেড নিক্ষেপ করার যন্ত্র এবং মর্টার সহ বিচ্ছিন্নতাবাদীরা ডোনেৎস্ক অঞ্চলে একটি সামরিক নিরাপত্তা চৌকিতে হামলা চালায়। আক্রমণে ৮ জন সৈনিক নিহত হন এবং আহত হয় ১৭ জন। প্রতিবেশী অঞ্চল লুহানস্কে ১ সৈনিক নিহত হয়। ইউক্রেনের অস্থায়ী প্রধানমন্ত্রী আর্সেনি ইয়াতসেনিয়ুক সাম্প্রতিকতম সহিংসতা বিষয়ে আলোচনার লক্ষ্যে অধিবেশন ডাকার জন্য বৃহস্পতিবার জাতিসংঘের নিরাপত্তা পরিষদের প্রতি আহ্বান জানান। তিনি রাশিয়ার বিরুদ্ধে অভিযোগ করেন যে সে দেশ সংঘাত আরও তীব্র করার এবং ইউক্রেনের প্রেসিডেন্ট নির্বাচন বিঘ্নিত করার চেষ্টা চালাচ্ছে। রবিবার প্রেসিডেন্ট নির্বাচন হওয়ার কথা। চীনা রাষ্ট্রীয় বার্তা মাধ্যমে বলা হয়েছে জাতিগোষ্ঠীগতভাবে বিভাজিত শিনজিয়াং অঞ্চলের রাজধানীতে এক ব্যস্ত বাজারে এক বোমা হামলায় ৩১ জন নিহত হয়। সরকারি শিনহুয়া সংবাদ সংস্থা বলেছে রেনমিন পার্কের কাছে উরুমকি শহর কেন্দ্রে দুটি বড় গাড়ি দিয়ে লোকজনের ওপর হামলা চালানো হয়, ৯০ জনের বেশি আহত হয়। প্রত্যক্ষদর্শীরা বলেছেন গাড়িগুলো থেকে বিস্ফোরক ছোড়া হয়, একটি গাড়ি বিস্ফোরিত হয়। চীনা প্রেসিডেন্ট শি জিনপিং ওই ঘটনার পর সন্ত্রাসীদের প্রচণ্ড শাস্তি দেওয়ার প্রতিশ্রুতি দেন, তাৎক্ষণিক কেউ ওই ঘটনার দায় স্বীকার করেনি। থাইল্যান্ডের সামরিক অভ্যুত্থানের নেতারা দেশের সংবিধান স্থগিত করে দিয়েছেন এবং দেশের অস্থায়ী প্রধানমন্ত্রী এবং মন্ত্রী পরিষদকে সেনাবাহিনীর কাছে রিপোর্ট করার নির্দেশ দিয়েছেন। জেনারেল প্রয়ুত চান ওচা বৃহস্পতিবার রাতে টেলিভিশনে দেয়া ভাষণে সামরিক অভ্যুত্থানের কথা ঘোষণা করেন। এর ২ দিন আগে সামরিক আইন ঘোষণা করা হয়। তিনি বলেন এই পদক্ষেপের লক্ষ্য হচ্ছে আইন শৃঙ্খলা পুনঃপ্রতিষ্ঠা করা এবং রাজনৈতিক সংস্কার সাধন করা। সামরিক বাহিনী দেশব্যাপী রাত ১০টা থেকে সকাল ৫টা পর্যন্ত কারফিউ জারি করেছে। বিদ্রোহী বাহিনী তীব্র লড়াইয়ে সরকারি সেনাদের হটিয়ে দিয়ে মালির উত্তরাঞ্চলের কিদাল শহর এখন নিয়ন্ত্রণ করে। সরকারের মুখপাত্র মাহমানি বেবি বলেছেন বুধবার বেশ কয়েক ঘন্টা লড়াইয়ের পর মালির সেনাবাহিনীকে গোলাগুলির মুখে পিছপা হতে হয়। তিনি বলেন তারা দুর্বল হয়ে যায় সমন্বয় ও গোপন তথ্য সংশ্লিষ্ট সমস্যার কারণে। জাতিসংঘ বৃহস্পতিবার নাইজেরিয়া ভিত্তিক ইসলামপন্থী গ্রুপ বোকো হারামের বিরুদ্ধে নিষেধাজ্ঞা আরোপ করতে পারে। বোকো হারাম ২০০৯ সালে বিদ্রোহ শুরু করার পর থেকে হাজার হাজার মৃত্যুর জন্য তাদের দায়ী করা হয়েছে।
এই ছিল আমাদের আজকের ভয়েস অফ আমেরিকা ওয়াশিংটন থেকে প্রচারিত বাংলা অনুষ্ঠান। অনুষ্ঠানটি প্রযোজনা করলেন ডলোরেস ডেভিস, প্রকৌশলী ছিলেন স্কিপ সেস্ক। আমি সাবরিনা চৌধুরী সবাইকে আরেকবার আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি। শুভরাত্রি।
This program has come to you from the Voice of America, Washington.